বাকিগুলোতে সামিল হবেন। কোন সমালোচনা গীবাতের অন্তর্ভুক্ত এবং কোনটি গীবাত নয়, এই পার্থক্য বোঝার উপায় কি? ব্যক্তির সমালোচনা, এটা হল গীবাত। ব্যক্তির যদি সেই দোষ তার মধ্যে আছে, তারপরও সমালোচনা গীবাত, ওটা তাকে বলতে হবে আর তার গার্জিয়ানকে বলতে হবে। আর যেখানে কথা ব্যক্তি নিয়ে না, ব্যক্তির কোন কথা নিয়ে যে এই কথাটা শরীয়ত সম্মত না, এটা বিশ্বাস করলে ক্ষতি হবে, এই টাইপের কথা যদি হয় তাহলে কখনো গীবাতের মধ্যে না। এটা তো দিনই কাজ। আল্লাহ কোরআনে ফেরাউনের কথা বলছেন, আবুল লাহাবের কথা বলছেন, বড় বড় কাফেরদের কথা বলছেন, থেকে আল্লাহ গীবাত করছে, ওই কথাগুলো থেকে আমাদেরকে সতর্ক করার জন্য বলছেন। হ্যাঁ, ওই ধরনের কথা আমরা যাতে না বলি, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ আবু জাহালের বিরুদ্ধে, আবুল লাহাবের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বলছেন। আল্লাহর ওটা গীবত না, আমাদের ঈমান রক্ষা করা। কাজে ব্যক্তিগত পর্যায়ের ভুলগুলো লুকায় রাখতে হবে আর তাকে বলতে হবে, এটা আমভাবে বললে গীবত হবে। আপনি একবার বলেছিলেন মাঝে মাঝে এই নিয়তে দান করা উচিত, যাতে কোন মানুষের হক নষ্ট হয়ে থাকলে তার ক্ষতিপূরণ হয়ে যায়, কিন্তু যার নিকট কোন হালাল মাল নেই সে কি করবে? সে ইস্তেগফার করবে, আল্লাহ আমার কাছে যদি কারো পাওনা থেকে থাকে তো তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে, যেহেতু পয়সা নেই, পয়সা দান করতে পারতেছে না, ওই ভাইদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। দাড়িবিহীন ইমামের পিছনে দাড়িওয়ালা ব্যক্তি একটা করতে পারবে কিনা? হ্যাঁ, দাড়িবিহীন তার মানে কি, দাড়ি কাটছে, আঠালো দাড়ি ওঠে নাই, কাটলে তো তার পিছনে একটা করা যাবে না, আঠালো এখনো পর্যন্ত দাড়ি ওঠে নাই, তো তার পিছনে একটা করতে কোনো সমস্যা নেই, সে বালেগ হয়ে গেছে, সাবালেগ, কিন্তু দাড়ি এখনো ওঠে নাই, সে নামাজ পড়াইলে কোন অসুবিধা নেই। আহলুল হাদিসের লোকেরা বলে থাকে যে নবীজি নাকি উনার কবরে মৃত্যু, এটা আমাদের আকিদা বিশ্বাসের পরিপন্থী। আমাদের আকিদা বিশ্বাস হায়াতুর রসুল, হায়াতুর রসুল, প্রত্যেক সোমবারে আমাদের আমলনামা ওনার কাছে পেশ করা হয়, ওনার কাছে কি করা হয়, পেশ করা হয়। তাছাড়া ওনার বিবিদেরকে অন্যখানে বিবাহ নাজায়েজ করা হয়েছিল কেন? ওনার মৃত্যুর পরে ওনার বিবিরা অন্য কোথাও বিবাহ করতে পারত না, কি জন্য? যেহেতু স্বামী জীবিত। হায়াত রসুল মানে কি? স্বামী জীবিত। জীবিত ব্যক্তির স্ত্রী আর একখানে বিয়ে বসে কিভাবে? এর ভিত্তি কিন্তু গোড়ায় ওখানে হায়াতুর রসুল। কোন ব্যক্তি ফরজ গোসল ছাড়া এমনি সাধারণ গোসল করার সময় নাকে পানি দেয় নাই, কুলিও করে নাই, গোসলের পরে তার কি উজু করতে হবে? উজু হয়ে গেছে, কিছু সুন্নত বাদ পড়ছে, নর্মাল গোসল দ্বারা উজু হয়ে গেছে, কিন্তু নাকে পানি দেওয়া, কুলি করা সুন্নত, এই সুন্নত গুলো বাদ পড়ছে। একজন ইমাম সাহেব একজন মুক্তাদিকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন, এক বিঘত ফাঁক রেখে দ্বিতীয় মুক্তাদি, দ্বিতীয় ব্যক্তি মুক্তাদি হিসেবে আমি মসজিদে প্রবেশ করলাম, এখন আমি কি ইমামের বামে দাঁড়িয়ে যাব নাকি ইমামকে ইশারা দিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে সামনে যাওয়ার জন্য বলবো? দুটা স্রোত হইতে পারে, যদি সামনে জায়গা থাকে তাহলে ইমামের পিঠে হাত দিয়ে ইশারা করে যে আপনি একটু সামনে যান, আর ওর সামনে জায়গা নেই, তাহলে ওনার সাথে লোকটাকে আদবের সাথে পিছনের কাতারে নিয়ে আসা, পিছনের কাতারে। যেহেতু মুসল্লি দুজন হয়ে গেছে, এখন তো বিনা ওজরে ইমামের সাথে দাঁড়াইতে পারে না, ওজর থাকলে পারবে। ওজর কি? সামনে জায়গা নেই, পিছনে জায়গা নেই, সামনে জায়গা নেই, তাহলে আপনিও পাশে দাঁড়াই দেবেন, এক বিঘা বা আরো কম হলেও ক্ষতি নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে শরীয়তের ব্যাখ্যা কি? আল্লাহ বান্দাকে ভীতি প্রদর্শন করেন, আল্লাহ বান্দাকে দেখো এত বড় মখলুককে আমি আলোবিহীন করে দিলাম, তুমি 3.5 হাত মানুষ, তোমার গলা টিপে ধরতে আর বেশি সময় লাগবে না, তাহলে এই অহংকার করো না, আমার নাফরমানি করো না। এই সময় বিশেষ করে গর্ভবতী মায়েদের কোন বিষয় মেনে চলতে হয় কি না? না, ওই বললেন ওই সময় সুপারি কাটলে বাচ্চা ঠোঁট কাটে দেয়, এগুলো ফালতু কথা। ওই সময় নামাজ পড়তে হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে আজাব গজব থেকে পানা চাইতে হয়, ওই সময় নামাজ আছে, অন্য খাওয়া দাওয়া না করা উত্তম। অনেকে বলে থাকেন যে আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভাবস্থায় কোরআন শরীফের 15 পারা কি 18 পারা মুখস্ত করেছেন, কথাটি সঠিক কিনা? তা সঠিক বলে মনে হয় না, সঠিক বলে মনে হয় না, তা তো কোরআন হাদিসের কথা না, পরে তো লোকেরা ইতিহাস লিখছে। আরো অনেক কথা আছে, ওনার মায়ের উপর নাকি বাঘে হামলা করতে আসছিল, উনি বাঘের সাথে মোকাবেলা করছিলেন পেটে থেকে, এরকম কিছু অতিরঞ্জিত কথা পাওয়া যায়। এক ব্যক্তি তার ঋণ নাই এবং বছর শেষে তার কোন অতিরিক্ত টাকাও থাকে না, তার কি কুরবানি করা লাগবে? কুরবানিটা বছরের সাথে না, কুরবানিটা হল কুরবানির যে 3 দিন, জিলহজের 10, 11, 12, জিলহজের 10, 11, এই 3 দিন যদি নগদ টাকা, ব্যবসার মাল, স্বর্ণ রূপা, অতিরিক্ত সামান, এই 5টা জিনিস মিলিয়ে 40,000 টাকার পরিমাণ হয় এই 3 দিনে, তাহলে কুরবানি করা ওয়াজিব। বছর হিসাব করতে হয় জাকাতে, কুরবানিতে না। হজের সময় দরকার টাকা আছে, হ্যাঁ, এখানে সম্পদ না, এখানে অতিরিক্ত সামান। বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়তে ভুলে গেলে কি করণীয়? রব্বানা জালামনা পড়তে পারে, একজন দোয়া কুনুত মনে করতে পারতেছে না, তো কি পড়বে সে? রব্বানা জালামনা হুসানা, এটা পড়বে। আর তাহলে ভুলে পড়াই নাই, রুকুতে চলে গেছে, দোয়া কুনুত পড়ে নাই, রব্বানা আছে নাও পড়ে নাই, ভুলে কোথায় চলে গেছে? তাহলে তার সেজদা সহ করা আর কোন উপায় নেই, তাকে কি করতে হবে? সেজদা দিতেই হবে। এত বড়টা লম্বা নিচু কেন? আমি 3 বছর যাবার দাওয়াত তবলিগের মেহনতের সাথে ছোটাফটা ভাবে জুড়ে আসি, কিন্তু আমার দেখা দীর্ঘদিনের মেহনতের সাথে থাকা সাথীরা যারা আমলে ও আখলাকে আমার থেকে উত্তম বলে আমার মনে হয়, তাদের অনেকেই সাত সাবের এতাত করে। আমি না আমি দ্বিধাদ্বন্দ্বিত। এটা তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারে নাই, ওলামারা কেন বিরোধিতা করতেছে এটা আপনার ওই সাথীরা বুঝতে পারে নাই, এই জন্য তারা ওনার এতের মধ্যে আছে। তাদেরকে আমার লেখাটা যদি পড়তে বলেন, ভাই আপনারা নিরপেক্ষভাবে এই লেখাটা পড়েন, তারপরে আপনারা বুঝে আসে কিনা দেখেন, ইনশাআল্লাহ বুঝে আসবে। আমি আল্লাহ করে ভরসা করে বলতে পারি, আমার লেখাটা নিরপেক্ষ দৃষ্টিতে পড়লে তারা যে ভুলের মধ্যে আছে এটা অবশ্যই তাদের বুঝে আসবে। ইসলামে কোন ব্যক্তি পূজা নেই, ব্যক্তির থেকে ইসলাম বড়। উনি ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এই ভুল ব্যাখ্যা থেকে রুজু করা পর্যন্ত ওনার অনুসরণ করা জায়েজ নেই, অনুসরণ করা জায়েজ নেই। এক তো কোরআন হাদিসের বহুত ভুল ব্যাখ্যা করছেন, এছাড়া ওনার ভুলের কোন শেষ নেই। উনি গত ইসলামে আসলেন, উনি জানতেন বাংলাদেশের ওলামারা ওনাকে চায় না, তাহলে আসলেন কেন? আমি জানি অমুক এলাকার লোকেরা আমাকে চায় না, তো আমার সেখান থেকে গোলমাল পাকানোর দরকার কি? বুঝছেন, উনি আসার আগে জানতেন যে আমাকে চায় না, যে কারণে সে কোথায় ওইদিকে থাইল্যান্ড না কোথার থেকে ভিসা নিছে, দিল্লির থেকে ভিসা নেয়নি, এত প্র্যাকটিস করার দরকার থাকে, এতে আসছেন এটা ভুল। আসে আবার কি করছেন, যেহেতু উনি টঙ্গি দিতে পারেন নাই, সবাইকে চলে আসতে বলছেন কোথায়, এটা দুই নম্বর ভুল। ইস্তেমা হইতেছে টঙ্গি, উনি কাকরাইল আসতে বললেন কেন? ওনার ব্যক্তির নাম কি তবলিগ? তিন নম্বর, উনি সামনের ইস্তেমার তারিখ ঘোষণা করলেন, সে তো টুঙ্গি ময়দানে ঘোষণা করা হবে, উনি ঘোষণা করলেন কেন? উনি কাকরাইলে বসে সামনের বছরের ইস্তেমার তারিখ ঘোষণা করলেন কেন? বুঝতেছেন, আরেকটা ভুল। আরেকটা ভুল হল, উনি এখন বলতেছেন যে আমির থাকাটাই হল সুন্নত, সুরাটা সুন্নত না, ওনার এখন বর্তমান ফতোয়া। তো তাই যদি হয় তাহলে কাকরাইলে আরো দুইজন ফয়সাল বাড়াইছেন কেন? ফয়সাল মানে তো সুরা, এটা না করে একজনকে আমির বানাই দিতেন, উনি একজনকে আমির না বানায় আরো দুজন কিভাবে বানাইছেন? ফয়সাল বানাইছেন। তো ফয়সাল সিস্টেম তো শরীয়তে নেই, আপনি কইতে আছেন, তাহলে আপনি আমার ফয়সাল দিলেন কেন? ফয়সাল না দিয়ে একজনকে আমির ঘোষণা করতেন, এখন থেকে বাংলাদেশের আমির অমুক, এটা করলেন নাকি? উল্টা কাম করলেন কেন? তাহলে কয়টা ভুল হল? এগুলো কিন্তু শরীয়তের মশলা না, শরীয়তের মশলার ভুল তো আছেই, শরীয়তের মশলার বাইরে উনি এতগুলো ভুল করছেন, তার মানে ওনার প্রত্যেকটা কদম কদমই ভুল হইতেছে, কেন আল্লাহ জানে। ওনার কোন একটা ভুল কাজের দরুন উনি যা করতেছেন ভুল করতেছেন, যা করতেছেন ভুল করতেছেন। মানুষের কেসমত যখন খারাপ হয় তো এরকমই হয়, সে যে পদক্ষেপ নেয় ওটাই ভুল, যা পদক্ষেপ নেয় ওটাই ভুল। এটা আমি এতগুলো ভুলের লিস্ট দিলাম, সবগুলো ভুল, এটা কি দরকার ছিল, কি দরকার ছিল? আবারও মানে সামনে বসার আসার চেষ্টা করো, জানে যে বাংলাদেশের কোন আলেম তার পক্ষ নেই, উনি আবার চেষ্টা করবেন। হ্যাঁ, গুমরাহের মুজাদ্দিদ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা রব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.